नमों विष्णु पादाय गौरपृष्ठाय भूतले श्रीमद्भक्ति प्रज्ञा केशव पतिमत्तचरित्राय स्वार्षितानंच पालिने जीवदुःखे सदार्ताय नाम प्रेम प्रदाय गुरवे गौरचंद्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय तदभक्ताय तवैवास्मि न जीवान्तया विना इति विज्ञाय राधे तन्नय माम चरणं सर्वप्रथम हमें अस्मदीय गुरु पाद पद्म नित्य लीला प्रविष्ट ओम विष्णु पाद अश्वतः श्रीमद भक्ति प्रज्ञान केशव गोस्वामी महाराज जी के श्री चरण कमलों में कोटि कोटि बार श्रद्धा दंडवत पुष्पांजलि प्रणाम करता हूँ। तत्पश्चात त्रिदंडी पादगण ब्रह्मचारीगण हरि कथा पिपासु वैष्णव वैष्णवी आज विजयादशमी रामचंद्र हनुमानेर जन्य प्रतीक्षा करते छिलें हनुमान लंका दहन करे आ सीतादी देवी दत्त ताहार चूड़ामणि नियासे हनुमान के दिलें रामचंद्र के रामचंद्र जब देखे मन करलें जे सीता संगे हमार मिलन होएगा अत्यंत प्रसन्न होल। और आज के दिन सही जन्म तिनी किष्किंधाथी के सालमली वृक्ष सेमूल कांटा वाला वृक्ष नीचे तिनी छिलें लक्ष्मण सह और सारी बांदर सेना सुग्रीव महाराज अधिनायक लंका विजय जन्म यात्रा किरकम भवते स्मी यात्रा करमें समुद्र पथ ना दीवार ताके सुसेल दीबें तारपर पुल बंधवार तिनी बोले दिलें उपाय आ रावण के बध कर रामचंद्र आभार आज के रामचंद्र विजय गमन क्षत्रिय आज के युद्धाभ्यास जन्य तादेर हथियार सब गुली प्रस्तुत करे मजाई घसाई करे आ युद्ध जन्य अंत एक यात्रा करे ऐसे विजयादशमी आर विशेष आज के दिन हमारे संप्रदाय कलिजुगे श्री श्रीमन मध्वाचार्य आज के आविर्भाव तिथि के हमारे संप्रदाय आदि गुरु माना हो कलिजुगे इस संबंधे आज के हमारा विचार कर तार विचारधारा की छिलो राज्य संगे हमारे कथाय भेद कथाय अभेद ये सब बोली के हमारा विचार कर दो अन्य संप्रदाय की विचार वैष्णव आचार्य वो तो हमारा विचार Damodar Maharaj, you should note down and you should tell. Now, Tirtha Maharaj, Sriman Tirtha Maharaj will speak on Madhyacharya, his principles and other things.
श्रीमद् मध्वाचार्य योगी कलियुग के श्री ब्रह्म माध्य गौड़ीय वैष्णव संप्रदाय के एक आचार्य थे, अन्यतम आचार्य प्रथम कलियुग के आचार्य माने गए तहां के कलियुग के आचार्य बला थे। श्रीमद् मध्वाचार्य तिनि छिलेन हनुमान भीम वायु अवतार हनुमान भीमसेन एवं वायु अवतार बुलावे। उनको हनुमान भीम वायु अवतार हनुमान जी के भीमसेन के और वायु के अवतार कहा गया। जो कि श्रीमद् मध्वाचार्य पहले पवन देव के रूप में प्रथमे प्रबंध रूपे छे, तापरे भीमसेन तीन जनरी कड़ी होकर करे एकत्र होकर करे तीन स्वरूपी एक स्वरूप श्रीमद् मध्वाचार्य रूपे प्रकटित हुए। तिनी अत्यंत प्रभावशाली आचार्य थे, वे बड़े प्रभावशाली थे, जो कि श्रीमान ब्रह्म माध्य गौड़ीय वैष्णव संप्रदाय ब्रह्म माध्य हमारे आदि गुरु हलन श्री ब्रह्मा भगवान कृष्ण तहके उपदेश किए थे। सही ब्रह्मा थे नारद ऋषि नारद थे व्यासदेव व्यासदेव थे श्रीमद् मध्वाचार्य सही परम्पराय आसलें शुद्ध विचारधारा के ग्रहण करले एवं यही परम्परार मध्य भगवान श्री चैतन्य महाप्रभु শ্রীমদ মধ্যাচার্যকে অঙ্গীকার করে নিলেন। সেই জন্য এই সম্প্রদায়ের নাম হল শ্রীমান শ্রী ব্রহ্ম মাধ্য গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়। আমরা সম্প্রদায় সম্বন্ধে দেখতে পাই ভারতবর্ষে শ্রী ব্যাসদেব প্রণীত উত্তর মীমাংসা দর্শনের আধারে চারটি বৈষ্ণব সম্প্রদায় এবং এক অদ্বৈতবাদী সম্প্রদায় দেখতে পাই আমরা। তো চার বৈষ্ণব সম্প্রদায় শ্রী রামানু, শ্রীমৎ মধ্বাচার্য, শ্রী বিষ্ণু স্বামী, শ্রী নিম্বাদিত্য, চার জনেই তাহারা বৈষ্ণব আচার্য এবং তাহারা প্রত্যেকেই নিজ নিজের মতবাদ সিদ্ধান্ত বিচারধারাকে প্রকট করেছেন। সেই জন্য তাহাদের এই একটি মতবাদ প্রকটিত হয়েছে। যেমন শ্রী রামানুজ আচার্য বিশিষ্ট দ্বৈতবাদকে প্রকাশ করেন, শ্রীমন মধ্বাচার্য শুদ্ধ দ্বৈতবাদকে প্রকাশ করেন, শ্রী নিম্বাদিত্য শুদ্ধ দ্বৈতবাদকে প্রকট করলেন, আর শ্রী বিষ্ণু স্বামী শুদ্ধাদ্বৈতবাদ শুদ্ধ অদ্বৈতবাদ প্রকট করলেন। এই প্রকারে শ্রী শঙ্করাচার্য তিনি তাহার যে মতবাদ প্রকাশিত হয়েছে তাহাকে বলা হয় কেবলা দ্বৈতবাদ বা বিবর্তবাদ বলা হয়। তো এখন শ্রী চৈতন্য মহাপ্রভু যে সিদ্ধান্ত দেখিয়েছেন তাহাকে বলা হয় অচিন্ত ভেদাভেদ সিদ্ধান্ত। পূর্ব আচার্যগণ তাহারা যে সমস্ত নিজস্ব বিচার অনুভূতি এবং প্রমাণ সংগৃহীত করে শাস্ত্র অনুসারে শাস্ত্র এবং গুরু পরম্পরা অনুসারে যে সমস্ত বিধিবিধান দিয়েছেন তাহাকে মতবাদ বলা হয়। এইভাবে শ্রীমৎ মধ্বাচার্য তিনি শুদ্ধ দ্বৈতবাদ প্রকাশ করেছেন, যাহার মধ্যে তিনি বললেন কি শুদ্ধ দ্বৈত পাঁচ প্রকারের ভেদ আছে, এক এক মিলে দুই, এই প্রত্যেকের মধ্যে পরস্পরের মধ্যে ভেদ থাকবে। সেই জন্য তিনি বললেন কি জীব এবং ঈশ্বরের মধ্যে চিরকাল ভেদ আছে, জীব এবং জীবের মধ্যে ভেদ আছে, জীব এবং জড়ের মধ্যে ভেদ, জড় এবং জড়ের মধ্যে ভেদ, জড় এবং ঈশ্বরের মধ্যে ভেদ নিত্য বর্তমান। যদি ভেদ না থাকে তাহলে উপাসনা একই থাকতে পারে না, আর তা না হলে সব মিটে যায়। এই জন্য কর্মী এবং জ্ঞানী, কর্মীগণ তাহারা ভোগী আর জ্ঞানী তাহারা নৈতিক নৈতিক করে সব কিছু ত্যাগ করে আর সোহাম সোহাম করে আমি ব্রহ্ম নিরাকার নির্বিশেষ ব্রহ্মতে বিলীন হয়ে যায়। কিন্তু শ্রীমৎ মধ্বাচার্য বলছেন কি ভগবান সত্য সংকল্প স্বরূপ, ভগবান সাকার সচ্চিদানন্দ স্বরূপ, তাহার নিত্য রূপ আছে। অতএব তিনি যে নিত্য গোলোক বিহারী শ্রীহরি বৈকুণ্ঠাধিপতি ভগবান নারায়ণ, অতএব তাহারা নিত্যতা আছে এবং জীব সমূহ বদ্ধ এবং মুক্ত ভেদে দুর্প্রকার। মুক্ত জীব ভগবানের পরিকর হয়ে তাহার ভগবানের সেবা করে এবং ভগবান লোকে তাহারা নিবাস করে। অতএব জীব এবং ভগবান কোনদিন এক হন না, মিলে মিশে এক হয়ে যায় না। অতএব নিত্য ভেদ বর্তমান। বেদান্তের মধ্যে ব্রহ্মসূত্রের মধ্যে বললেন কি ভেদ ব্যাপারটা জীব এবং ঈশ্বরের মধ্যে, জীব এবং জীবের মধ্যে প্রত্যেকের ভেদ আছে। প্রত্যেক বস্তু পরমাণু থেকে উৎপন্ন, অতএব পরমাণুই তাহার সূক্ষ্ম পরিণাম। সেই পরমাণু থেকে সংঘাত হয়ে জল পরমাণু থেকে জল, মাটি পরমাণু থেকে মাটি, প্রত্যেক এই পাঞ্চভক্তি বিকার বস্তুগুলি সব কিছুই নিত্য, তাহার কোনোদিন বিনাশ পায় না। এই জন্য তিনি ন্যায়ের আধারে বললেন কি জল পরমাণু এবং মাটি পরমাণু কোনোদিন মিলে মিশে এক হয় না, প্রত্যেকের প্রোটেকশন আলাদা। এই পাঞ্চভৌতিক বস্তুকে ভগবান তিনি বিকাশ করেছেন, বিশাল রূপ বানিয়েছেন, বিরাট বিশ্ব সংসারকে তিনি নির্মাণ করলেন, তিনি হচ্ছেন নির্মাতা। তো প্রত্যেকেই নিজ অবস্থিত তাহার কোনদিন বিনাশ হয় না। এই জন্য বললেন কি জীব এবং ঈশ্বর, জীব জীব তাহাদের মধ্যে নিত্য ভেদ বর্তমান। এই পাঁচটি ভেদকে স্বীকার করেই তিনি তাহার বিচার গুলিকে দেখিয়েছেন এবং বললেন কি ভগবান শ্রীহরির আরাধনার দ্বারা, সাধনার দ্বারা, ভক্তির দ্বারা যে তাহাকে পাওয়া যায়, কর্মের দ্বারা, জ্ঞানের দ্বারা, যোগের দ্বারা, অন্য সাধনার দ্বারা নয়, সেই সমস্ত সাধনা অল্প মাত্র, জ্ঞানের দ্বারা সাধনা করে মুক্তি লাভ করতে পারে, ব্রহ্মের মধ্যে লীন হতে পারে, কিন্তু ভগবানের সেবা সেখানে নাই। এই জন্য কর্মের পদ, জ্ঞানের পদকে পরিত্যাগ করে একমাত্র ভক্তির পদকে অবলম্বন করেছেন। যেখানেই ভক্তি সেইখানেই সেবা, সেবার দ্বারা ভগবানকে প্রসন্ন করা যায়। ভগবান প্রসন্ন হলে জীবের হৃদয় স্বাভাবিক রূপে প্রসন্ন হয়। তাই তিনি শ্রীমদ ভট্টাচার্য শ্রীমদ ভাগবতের টিকা করলেন, শ্রী মধ্য টিকা, মধ্য টিকা করে ভাগবতের উপরে ব্যাখ্যা দিলেন। শ্রী শঙ্করাচার্য তিনি অদ্বৈতবাদ প্রকাশ করেন, যাহা ত্রিমূর্তি বিনাশ করে সোহম ব্রহ্মবাদ একাকার রূপে ব্রহ্মেতে বিলীন হয়ে যাওয়ার কথা বলেছেন, সেইগুলিকে তিনি খণ্ডন করলেন একাধারে। প্রথমত শ্রী রামানুজ এবং শ্রীমন মধ্যাচার্য তাহার প্রবলভাবে মায়াবাদকে খণ্ডন করেন এবং বৈষ্ণববাদকে, বৈষ্ণব বিচারকে তাহারা স্থাপন করে ভক্তি সিদ্ধান্তকে তাহারা প্রকট করে থাকে। এই জন্য বেদান্তের তিনি ভাষ্য লিখলেন, যাহাতে বলা হয় বৃহৎ ব্রহ্মসূত্র ভাষ্য, ব্রহ্মসূত্র ভাষ্য এবং অনুভাষ্য, তিনটি ভাষ্য তিনি রচনা করলেন এবং তিনি বললেন কি অথা ব্রহ্ম জিজ্ঞাসা জন্মাদশ জগৎ শাস্ত্র জনিত্বা তত্ত্ব সমন্বয়া ইচ্ছতে না শব্দম গৌণশ্চেদ নাত্ম শব্দ সন্নিষ্ঠ সর্বোচ্চ প্রদেশা হিয়ত্ত বচনাচ গতি সামান্যা আনন্দময় অভ্যাসা বেকারশ্চেদ নহি তত্ প্রাচুর্যা। এই প্রকারে সেই সমস্ত বেদান্তের বেদান্ত সূত্রের উপরে ভাষ্য করতে গিয়ে তিনি বললেন কি ব্রহ্ম সাকার সচিদানন্দ স্বরূপ। যেমন শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন কি ব্রহ্মের মধ্যে স্বাভাবিক রূপে শক্তি অনুস্যূত আছে, যেমন বৃহৎ ধাতু মন প্রত্যয় করে ব্রহ্ম শব্দ, যিনি সর্ববৃহৎ, বৃহত্ত্বাৎ বৃহত্ত্বাচ্চ তদ ব্রহ্ম। শ্রীমন মধ্যাচার্য তাই বললেন বিষ্ণু পুরাণের প্রমাণ দেখিয়ে, যিনি সর্ববৃহৎ অপরকে বড় করবার ক্ষমতা যাহার মধ্যে আছে, অতএব তাহার মধ্যে যখন শক্তি নিত্য বর্তমান তাহাকে নিঃশক্তি কি করে বলা হয়, নিঃশক্তি কোনোমতেই হতে পারে না, তিনি নিরাকার নন। যেহেতু অপানি পাদ যেমন গ্রহীতা পর্যন্ত চক্ষু সশ্রেণোত্ত কর্ণ, যাহার হাত নাই, যাহার পা নাই, যাহার নাক নাই, যাহার কান নাই, অথচ চোখের দ্বারা তিনি দেখেন, হাতের দ্বারা গ্রহণ করেন, মুখের দ্বারা বলেন আর পায়ের দ্বারা চলেন, সে কি করে সম্ভব হলো? প্রাকৃত নিষেধই করে অপ্রাকৃত বর্ণন, প্রাকৃত বস্তু নিষেধ করে ভগবানের প্রাকৃত দেহ নাই, তাহার যে অপ্রাকৃত সচ্চিদানন্দ স্বরূপ, সেই স্বরূপের বর্ণনা করতে গিয়ে বললেন কি প্রাকৃত নিষেধই করে অপ্রাকৃত বর্ণন। আবার বললেন কি নতস্য কার্যম কর্ণঞ্চ বিদ্যতে নত সমস্যাভ্যধিকস্য দৃশ্যতে, তাহার প্রাকৃত কোনো কার্য নাই, প্রাকৃত কোনো দেহ নাই, ভগবানের কোন পাঞ্চভন্ধি স্বরূপ নাই। শ্রী শঙ্করাচার্য তাহার বলেন কি বলেন যে ভগবানের দুই স্বরূপ, ব্রহ্মের দুই রূপ, এই সগুণ রূপ আর একটি হল নির্গুণ রূপ। সগুণ রূপে তিনি ব্রহ্ম, তিনি ঈশ্বর, কৃষ্ণ, রাম, হরি, নৃসিংহ ইত্যাদি রূপে তিনি আসেন। এই ভক্তি রূপকে ছেড়ে দিয়ে নিরাকার নির্বিশেষ নির্গুণ ব্রহ্মেতে বিলীন হয়ে যায়। তো এখন এই সমস্ত মতবাদগুলিকে শ্রীমন মধ্যাচার্য খণ্ডন করলেন যে ভগবান যিনি সাকার সচ্চিদানন্দ স্বরূপ, এই জন্য গীতার মধ্য দিয়ে বললেন কি অবজানন্তি মা মূঢ়, করে এসেছি, আর এই স্বরূপ ছেড়ে দিয়ে আমি নিরাকার নির্বিশেষ ব্রহ্মেতে বিলীন হয়ে যাই। সেই কথার ব্যাখ্যায় তিনি বললেন কি যে এবং ব্যক্তি মূঢ়া অবজানন্তি অবজ্ঞা করে, সেই অবজ্ঞাকারী ব্যক্তি জনকে তিনি কি করেন, ভগবান কি করেন, তার আহাম দৃশ্যত ক্রুরা সংসারে সুন্দরাত্মা, সেই ক্রুর কপটি নরাধন ব্যক্তি জনকে ছিপাবি অজস্র সুমা আসুরি সুয়ে জনি সু অজস্র অশুভ আসুরি জড়িত তাহাদিকে ফেলে দেন, অশেষ কাল অনন্ত কাল ধরে তাহারা নরক যাতনা ভোগ করে। কোনদিন ভগবানকে প্রাকৃত রূপে বর্ণন করতে নাই, দেখতে নাই, দেহ দেহি ভিনা নাস্তি নিঃসরে নেসরে বিদ্যতে কচি, ভগবানের মধ্যে দেহ দেহি কোন ভেদ নাই, যাহাই আত্মা তাহাই ব্রহ্ম, ব্রহ্ম এবং আত্মা এবং তাহার স্বরূপ, স্বরূপ এবং আত্মার মধ্যে ভেদ নাই। আমাদের যেমন পাঁচটি শরীরের মধ্যে এবং আত্মার মধ্যে ভেদ আছে, এই ভৌতিক শরীর আমরা ধারণ করি এবং আত্মা মিশ্র চিন্ময় বস্তু উভয়ের মধ্যে ভেদ আছে, ভগবানের স্বরূপ এবং আত্মার মধ্যে তাহার নিজ আত্মার মধ্যে কোনো ভেদ নাই, এই সচিদানন্দ বিগ্রহ। এই জন্য বললেন কি ব্রহ্ম আত্মাই তত্ত্ব লক্ষণ, ব্রহ্ম এবং আত্মা একত্র লক্ষণ, তাহার মধ্যে দ্বিতীয়ত্ব নাই, ভেদ নাই। অতএব তাহার মধ্যে ভৌতিক শরীর প্রাকৃত শরীর প্রত্যেক জীব সকলেই ভগবানের অংশ। ভগবান নিজেই বললেন কি মমই বংশ জীব লোকে জীব ভূত সনাতন, জীব আমারই অংশ কিন্তু সেই অংশ সত্যির প্রকাশ। সমস্ত আচার্যগণ তাহারা পরিণাম বা স্বীকার করে নিজ নিজ মন্তব্য প্রকাশ করেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু তাহাকে বললেন কি বস্তু পরিণাম নয় শক্তি পরিণাম, ভগবানের অচিন্ত অনন্ত শক্তি এবং সেই অচিন্ত ভেদাভেদকে প্রকাশ করেই মহাপ্রভু দেখাইলেন সমস্ত জীব শক্তির প্রকাশ। অতএব শক্তিরই অংশ বিভিন্ন অংশ তত্ত্ব জীব তটস্থ শক্তি থেকে এই প্রকাশিত। শ্রীমন মধ্যাচার্য তিনিও অচিন্ত ভেদাভেদ সিদ্ধান্তকে ব্যক্ত করে গিয়েছেন শ্রীমন মধ্যমতে প্রাপ্ত শ্লোক, এই শ্লোকের মধ্যে তিনি দশমূল তত্ত্ব এবং ভগবানের যে জীব জীবের সঙ্গে ভেদ এবং অভেদ সেইটি নিরূপণ করেছেন। এই জন্য শ্রী ভক্তি বিনোদ ঠাকুর এবং বৈষ্ণব আচার্যগণ তাহারা বললেন কি শ্রীমন মধ্যাচার্য এই প্রকারে তিনি অচিন্ত ভেদাভেদ সিদ্ধান্তকে প্রকাশ করেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু তাহাকে পরিস্ফুট করে শাস্ত্রীয় সিদ্ধান্তের দ্বারা পুনঃ সুদৃঢ়ীকরণ করে দিলেন এবং বৈষ্ণব আচার্যগণ তাহাকে এই নিরূপণ করলেন। যেমন শ্রীজীব গোস্বামী পাদ বললেন কি একম এব পরম তত্ত্ব, একই পরম তত্ত্ব স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, স্বাভাবিক চিন্তা সত্তা স্বাভাবিক অচিন্ত শক্তির দ্বারা স্বরূপ তদ্রূপ বৈভব জীব এবং প্রধান এই চার রূপেতে বিভাজিত। যেমন সূর্য সূর্যমণ্ডল সূর্যের কিরণ এবং প্রতিচ্ছবি এই চারটি সূর্যের সঙ্গে অঙ্গাঙ্গি ভাবেতে জড়িত, তদ্রূপ ভগবান শ্রীহরি সারা বিশ্ব সংসারকে তিনি প্রকট করেছেন, তিনি নিজেই নিজেকে নিজের দ্বারা নিজ হইতে নিজের মধ্যে আর নিজ সম্বন্ধেই সারা বিশ্ব সংসারকে সৃষ্টি করলেন। এই জন্য শ্রীমন মধ্যাচার্য সাতটি বিভক্তির মধ্য দিয়ে সপ্ত তারকের দ্বারা সিদ্ধ করে দেখাইলেন ভগবান নিজেই নিজেকে নিজের দ্বারা নিজের নিজে নিজের জন্য নিজ হইতে নিজ সম্বন্ধে নিজের মধ্যেই তিনি সৃষ্টি করলেন এবং স্থিতি এবং পালন করলেন। এইভাবে ভগবান শ্রীহরি বিশ্ব জগৎকে রচনা করেছেন। শ্রীমন মধ্যাচার্য তিনি অতিশয় বলশালী ছিলেন, এই সময় একটি বড় জাহাজ সমুদ্রে চলতে চলতে একটা টাপু মধ্যে লেগে যায়, লেগে যেতে কিছুতেই আর তাহাকে সরাইতে চালাইতে तहां छोटे नौका करे जहाजे नाविक रहता है निकटे पे समुद्र किनारे आसे देखें कि एक जन साधु सन्यासी स्नान करते श्रीमद् मध्वाचार्य तहां तहां काचे हाथ जोड़े प्रार्थना करे सही समय तिनि बोले ना अच्छा आमी जाच्छी चल तहां नौका करे तहां के निये करे তিনি নেমে গিয়ে ওই টাপুর থেকেই জাহাজকে এমন জোরে ধাক্কা মারলেন এত বড় বিশাল জাহাজটি সঙ্গে সঙ্গে সরে গেল টাপুর থেকে ছেড়ে গিয়ে আবার জাহাজ চালু হয়ে গেল তখন চলতে লাগলো তখন তাহারা প্রসন্ন হয়ে বলে সাধু বাবাকে কি দেব কোন উপহার দিয়া যা তখন বিশাল একটা তিলকের চটকা নৌকায় করে নামিয়ে দিল দিয়ে সমুদ্র কিনারে পৌঁছে দিয়ে যখন সমুদ্র কিনারে ফেলে দিয়েছে তখন সেই তিলকের চট্টানটা ভেঙে যায় টুকরা হয়ে গেল তার মধ্যে থেকে একটি সুন্দর নাট্য গোপাল শ্রীকৃষ্ণ বিগ্রহ প্রকাশিত হলেন সেই নাট্য গোপাল শ্রীকৃষ্ণ মূর্তি তিনি কাঁধে করে নিয়ে দ্বাদশ স্তোত্র স্তুতি প্রার্থনা করতে করতে তিনি উড়ুপিতে নিয়ে যান সেখানে গিয়ে তাহার স্থাপনা করেন আজ পর্যন্ত সেই উড়ুপিতে নাট্য গোপাল তাহার দ্বারা স্থাপিত শ্রী বিগ্রহ সেবা পূজা হয়েছে এবং তিনি তাহার শিষ্যগণকে দুই দুই সেবককে চার মঠ বানিয়ে তাহাতে দুইজন করে সন্ন্যাসী করে নিযুক্ত সেবায় নিযুক্ত করেন আজ পর্যন্ত সেই সমস্ত মন্দির দেখতে পাওয়া যায় এবং তাহার সেবা এইভাবেই প্রকাশিত করেন সমস্ত গ্রন্থের প্রমাণ দিয়ে তিনি প্রমাণ সংগ্রহ করে গ্রন্থগুলিকে প্রকাশ করেছেন এবং নিজ সিদ্ধান্ত বিচারকে প্রকাশ করেন এইভাবে শ্রীমন মধ্যাচার্য অতিমর্ত জীবন চলে তাহার জীবনের মধ্যে বহু সমস্ত কথা আছে যেগুলি আমরা সময় আসলে শ্রবণ করব আজকে তাহার চরণে পুষ্পাঞ্জলি সমর্পণ করি আজকে কৃপা করলাম ভিক্ষা করি
अनुवाद कर ट्रांसलेट
श्रीमले गौरचंद्राय राधिकाय जदाले कृष्णाय कृष्णभक्ताय जगभक्ताय नमो नमः So this day, Ram, his Shakti Sita was stolen. So then Hanuman was sent to find out where is Sita. Hanuman went to Lanka and brought back the hair jewel of Sita. So when he brought back to Sita, back to Ram, then Ram became very happy. And he collected all the monkey army headed by Sugriva, and on this day he began his journey towards Lanka to defeat Ravana. Also today is very important because today is the appearance of Sri Madhvacharya. So Pujapati Maharaj spoke very nicely his life and teachings. So inside Sri Madhvacharya there is three personalities. Hanuman, Bhimsen and Parvadevata or Ayudev. Therefore, Sri Madhvacharya was possessed not only with great knowledge of the Shastra, but with great physical strength also. So Pujapati Tirtha Maharaj told one story. When Sri Madhvacharya was taking bath towards South India, that time one boat became stuck on one sandbank. So Sri Madhvacharya, he helped that captain of the boat to escape. By pushing the boat off the sandbank, that captain was very much happy and said, I want to give you something. So inside the boat, acting as ballast, was some huge pieces of Gopi Chandan. So Sri Madhvacharya was given that and it cracked open and inside was one very beautiful deity of Nitya Gopal, one dancing form of Prajnanandan and Krishna. That deity was so heavy even 20 persons could not carry it. The Madhvacharya carried that on his head and took towards Udupi. Also, more important are his conceptions. We see Madhvacharya always like this with his hand. He's not giving peace sign. He's establishing his siddhanta of Sudha-dvaita, of pure dualism. So In brief, Vedic conception is divided into two. Those who support Bhaktivan, established by Sri Vyasadeva, who wrote Uttama Mimamsa. And secondly, those established by Sri Sankaracharya, who established Kevala Dvaita. So at that time, Sri Sankaracharya, because Bodha had preached against Varnashram and against the Vedas, because the caste Brahmanas were using the Vedas on the excuse of killing innocent animals, therefore Buddha defeated the Vedas and destroyed casteism and brought this Varnashram in India. That time, acting on the order of Lord Vishnu, Sri Sankaracharya, he performed the great task of re-establishing the Vedas, but instead of establishing Krishna as the ultimate objective, he established Mukti, or Kevala Dvaita. That time, our four Acharyas of Kali Yuga, who represent the four Vaishnava Sampradaya, Sri Brahma Rudra Sanaka Vaishnava Chitipavana, Sampradi Sampradaya Vihina Mantrastu Nishvalam Bode. Padma Puran describes these four Vaishnava Sampradayas purify the world. Any knowledge, any mantra taken outside this parampara is to be considered useless. So especially in Kali Yuga, the four Vaishnava Acharyas have established Bhakti and they have their four different conceptions. In the Sri Sampradaya came Sri Ramanujacharya, who established his philosophy of Vishishta Advaita, or specialized monism. Then came Sri Madhvacharya, today is his appearance day. He established the philosophy of Sudha Dvaita, pure dualism. Then coming in the line of Sri Rudra and Sri Vishnu Swami, who established Sudha Advaita, pure monism. And then came, following the Sampradaya from the four Kumaras, Sri Nimbaditya, who established Swabhavik Bhedabhe, natural oneness and difference. And as Sri Chaitanya Mahaprabhu took the essence of all four and made his perfect conception of Achintya Bhedabhe. So, in amongst all these, there is some little difference, but generally, all accept the idea of Brahma Parinambad, that Bhagavan himself transforms to become this universe and to become the jivas. But especially Sri Chaitanya Mahaprabhu took the essence of this and established Shakti Parinambad, that Bhagavan himself has no transformation, but his Shakti has transformation. His Antaranga Shakti transforms and manifests the Chit Jagat, the Vaikuntha world. His Jiva Shakti manifests the Jivas, and his Maya Shakti manifests this material world. So especially in the idea of Achintya Bhedabhe, in Sri Jagadama Thakur Bhaktivinoda establishes that prominence must be given to the difference between Bhagavan and his energies, especially the Jiva. So to establish very strongly the eternal difference between Bhagavan and his energy, Sri Madhvacharya established five Vedas, five differences. These differences are all eternal. There is eternal and existing difference between Bhagavan and the Jiva. There is eternal difference between Bhagavan and Maya. There is eternal difference between Maya and Jiva. There is eternal difference between one Jiva and another Jiva. And there is eternal difference between Maya and Maya. For example, like snowflakes, there's millions of snowflakes, but not even one snowflake looks like another snowflake.
They look like each other. Therefore,
there's difference there. Pujapatita Maharaj gave a nice example. If you mix mud and water, then the foolish person will say, oh, they have mixed together, they have become one. But no. The molecules of water and the molecules of mud are always different, even though it appears they have mixed together. If we do not accept, if Madhvacharya is very strongly established, especially on his commentaries on the Srimad Bhagavatam, his different commentaries on the Upanishads, and especially his special contribution is his commentary on the Sri Vedanta Sutra. Most people, because of misunderstanding the true intention of Sankaracharya, they think, oh, the ultimate goal of life is mukti, where the Jivatma becomes, emerges, or becomes linked with Bhagavan, with Brahma. But this is not true, because we must always accept three eternal things, Sevya, Sevya, and Sevak. We accept the three eternal substances. Bhagavan, who is the enjoyer of Seva, the Jivatma, who is the performer of Seva, and the loving exchange between Bhagavan and the Jiva as Seva. Therefore, Vaishnavas always accept these three things. But Mayavadis do not accept. The Kevala Dvaita Vadis do not accept. They think, soham, soham, we are also Brahma, we are also Bhagavan. But this is not true. Sri Madhvacharya established very correctly and strongly what is real mukti. Vishnu-langri labdha iti mukti. The attainment of the feet of Vishnu and the service of the feet of Vishnu is real mukti. Sri Madhvacharya established there is eternal difference between Bhagavan and the Jiva. The Jivas are of two types. One is conditioned Jiva, conditioned by Maya. And the second is the liberated souls who achieve service to the feet of Bhagavan in their eternal sarup. Sri Madhvacharya established that Bhagavan cannot be attained by the paths of karma and jnana. Karma and jnana give separate results. But Bhagavan can only be achieved by Visuddha Bhakti, by pure devotion. He established that when the Vedanta Sutra indicates Brahma, that does not indicate Nirvishesh, Nirakar Brahma. But Brahma means Brihadvastu, which is the biggest of the biggest. That he gave evidences from the different Shastra. That Brahma or Bhagavan is never without qualities. He always has Satchidananda Vigraha. He has an eternal form made of eternality, knowledge and bliss. He is never without qualities. He is never without energies. Natasya karam karanam cha vijate. Therefore the Upanishad established Bhagavan is never without Shakti. He always is there with his eternal energy. Also, the Upanishads have described Apari Pado Janavo Grihate Pasyanti Achakshu Sna Sasvinoti Akarana. He has no eyes, but he sees everything. He has no ears, but he hears everything. Savetram veti, nachatasasya veta. Nobody can know him. Only by his mercy he is understood. Therefore, when the scriptures describe Bhagavan to be nirvishesh, to be nirgun, nirkar, it is establishing that he has no material form, no material name, no material activities, no material pastimes. Most Mayavadis consider that when Bhagavan takes a material form in this world, then he is called Sagun Brahma. But the real form of the Lord is Nirvishesh Brahma, Brahma. But this is completely false. In the Bhagavad Gita, Krishna says, Abhijanati Mabuddha Manusamdeya Masrata Parambrahma Janato Mamabhuta Maheshwaram. Krishna said very strongly in Gita, those fools think that I have achieved, I have assumed a temporary material form, but they are Abhijanati Mabuddha. Krishna says, I say they are foolish, because Parambrahma Ajanati, they do not know that I am the Supreme Absolute Truth, Mahabhuta Maheshwaram, and the Supreme Controller of all living entities. Therefore, Sri Jiva Goswami has quickly described Ekameva Paramam Tattvam, that Supreme Lord is one, Krishna, but he is manifest in four different ways. He is manifest like the sun, the mandala around the sun, the rays coming from the sun and the shadow. The shadow. In the same way, Bhagavan is present, Swayam Bhagavan, he is like the sun. The mandala around the sun is like his different incarnations. The rays coming from Krishna is the Jivas, in his Jiva Shakti. And the shadow, which has its dependence upon the sun, is nothing else but Maya. Therefore, Srimad Tirtha Maharaj was saying, that Sri Thakur Bhaktivinoda said, we are much indebted to Sri Madhvacharya because by his establishment of Shastra, he gave the foundation for our philosophy of the Gaudiya Vaishnavas, Sri Achintya Veda Ved. Therefore, Asandara is known as Sri Brahma Madhva Gaudiya Sampradaya. Means because Krishna gave all knowledge to Brahmaji, Brahmaji gave to Nara, Nara gave to Vyas, and Sri Madhvacharya took direct diksha and took all knowledge of the Shastra from Sri Vyasadeva directly in Himalaya. So we are known as Brahma Madhva Gaudiya Sampradaya.
Thank you.
Okay.
Can you go? Can you?
Microphone, please.
Very soon. So,
कहाँ गई थी? हाँ, बेटे के यहाँ.
Also my Dandavatta Nams to all the Tridandi Sannyasika and all the Vaishnavas and Vaishnavis. So the contribution of Srila Madhvacharya has been so beautifully described by Srila Tirtha Maharaj, and we heard the summary of his philosophy explained by Shripad Damodar Maharaj, and I'm trying to take the remnants and say a few more points. It is very important to understand this great contribution that Shripad Madhvacharya has made for the appearance of Sri Chaitanya Mahaprabhu within this world, and also the other three Vaishnava Acharyas, Nimbaditya, Vishnu Swami, and Ramanujacharya. As we know, the Supreme Lord Narayan had ordered Sri Mahadev Shiv to take birth within this world as Shankaracharya in order to do away with the Buddhist philosophy which was starting to prevail in India, and which had obliterated the proper following of Varnashram Dharma and also the proper worship of the Supreme Personality of Godhead. So this Buddha Dharma, it was preached by Lord Buddha in order to create the platform eventually for the re-establishment of proper bhakti. Why? Because the Vedic principles were not being properly followed by the persons who were supposedly followers of the Vedas, and they were taking the opportunity that was given in the Vedas for animal sacrifice, which was in very limited circumstances, and they were now slaughtering animals indiscriminately in the name of the Vedas. So, Lord Buddha descended into this world in order to stop this. He preached non-violence, ahimsa, and in order to stop this, he denied the Vedas. But this was one step
in the proper direction so that the ultimate reality of pure bhakti to Bhagavan could be established. So after Lord Buddha came and he preached this philosophy of nirvana, meaning that there is no reality ultimately, that everything in this world is false, and that when the jivas when the jiva soul or the individual living entities within this world, when they cease to exist and there is no existence, this is called nirvana. So Buddha preached this philosophy, which was actually false, but because he was the Supreme Lord, he also was leading people in the direction ultimately of worshipping the Lord. In a way, our Guru Maharaj, Srila Bhaktivedanta Swami Maharaj, has told that he tricked them, because he denied the Vedas and he denied the Supreme Lord, but he himself is the Supreme Lord, so therefore so many began to also worship him, and in this way gradually come toward this path. But the next installment was Sri Shankaracharya, and Shankaracharya was ordered by Lord Narayan to delude the atheistic persons and to lead them away from the proper Vedic principles of pure bhakti to Bhagavan. Why? Because there were so many atheistic, demoniac mentality persons within this world, and if they would come into the pathway of bhakti, then they would contaminate this pathway of bhakti, and they would make so many problems for the establishment of pure bhakti. So Shankaracharya, who is Lord Shiva Mahadev himself, performed this Herculean task, this amazing feat of actually taking all of these deviant personalities and separating them away and clearing the path for the four Vaishnavacharyas to come into this world, of whom Sri Madhvacharya, we are honoring his appearance day today. So again, we have heard about the differences in the philosophies of the four acharyas and also their similarities. But the main point is that, what is reality? What is the ultimate absolute truth? In the Vedas, all of these truths are given in the Upanishads, and they are ultimately given by Srila Vyasadeva in his Vedanta Sutra, which summarizes all of these principles very minutely in very short aphorisms. But these are not so easy philosophical principles to understand for the ordinary mass of people. So the four Vaishnavacharyas came into this world, and they gave their commentaries upon the Vedanta Sutra, and each one of them defeated the Mayavad philosophy of Shankaracharya, which denies the existence of the Supreme Personality of Godhead. According to Shankaracharya, there is only a Brahman, that means the Supreme One, the Nirvishesh, without any differentiation, without any form, without any qualities, and this one absolute truth has manifested everything in this existence, including ourselves. But according to Shankaracharya, this is called Advaitavad, because Advaita means no dvaita, no dualism, no difference. In other words, Soham, I am that Supreme Brahman. So according to Shankaracharya, he preached that every individual jiva is actually Brahman, Aham Brahmasmi, I am Brahman, I am that Supreme Absolute Truth. And his philosophy preached that when the jiva soul attains liberation, then his individuality is no longer existing, that he merges into the oneness of the Supreme, and there is no differentiation. Like we just heard, that there is Bhagavan, there is Bhakta, and there is Bhakti. There is the served, there is the servant, and there is the process of service. So he denied all of these, and he said only that all living beings are Brahma, and they, when they realize that they are Brahma, then they will merge into the Absolute. But this philosophy had so many flaws, because how can Brahma, which is the Supreme, how can Brahma become overwhelmed by Maya? How can the illusory energy cause Brahma to come into this condition of suffering? If we are all God and we are all one, then how is it possible that God, the Supreme Reality, comes into this miserable condition in this world? So these are very basic logical thoughts which an ordinary sane person will accept. That I am not God, I am not the Supreme, I am completely controlled. But the philosophy of Shankaracharya, the Mayavad philosophy, spreads throughout India like wildfire. And so many persons, even to this day, this Mayavad philosophy has infected the whole world, and especially in India, because people do not understand what is the ultimate supreme reality. But Vedanta Sutra is very, very clear. Srila Vyasa defines that ultimate reality, that the supreme absolute truth is Bhagavan, and he is the supreme possessor of all Shakti, of all potencies. And he never transforms himself into anything but his energy, his Shakti, his potency transforms. We are the Jiva Shakti. We are the potency of the individual conscious Jiva, minute, infinitesimal, and always dependent upon the Supreme Lord. And Maya Shakti is also dependent upon the Supreme Lord. And his Chit Shakti in the spiritual world, all are dependent upon him, and he is fully independent. So this proper philosophy was preached by the Vaishnava Acharyas to make the way clear, so that ultimately Sri Chaitanya Mahaprabhu, Bhagavan himself, Sri Krishna himself, could come into this world and have a very fertile field for giving the ultimate conception of pure bhakti in the conception of Braja Bhakti, which had not been preached to this extent by any of the four Acharyas. They certainly preached the reality of the Supreme Personality of Godhead, of His eternal spiritual abode, of the Jiva souls being eternal servants of Him. But they did not give this ultimate installment of the Absolute Truth in the highest reality, in the highest part of the spiritual world, namely the Goloka Vrindavan Dham. So these Acharyas gave such a great service to Sri Chaitanya Mahaprabhu, who then came within this world, and he gave Anarkita Chirim Chirat Kuraniya Vatirna Kalo Samarpa Itum Unatujvala Rasam Swabhakti Shriyam. He gave some conception which was never before given in very unlimited periods of time. Anarkita Chirim Chirat, before the previous day of Lord Brahma, when Chaitanya Mahaprabhu himself appeared, this conception has never been given. So, by the will of the Supreme Lord, these Vaishnava Acharyas came into this world and performed this great service of establishing the lives of pure bhakti and service to Bhagavan, and so that Chaitanya Mahaprabhu ultimately could come and give the highest conception of service to the lotus feet of Bhagavan Sri Krishna in his eternal Goloka Vrindavan Dham in five eternal rasas, of which Ullata Ujjvala Ras is the highest, most rare, and never before given. So we bow down to these Vaishnava Acharyas, and especially Bhattacharya, whom Chaitanya Mahaprabhu accepted his line, and now Chaitanya Mahaprabhu's movement is being spread throughout the world as the Madhva, Brahma, Madhva, Gaudiya, Vaishnava Sampradaya.
बहुत सुंदर रूप से श्री मध्वाचार्य के संबंध में श्रीमान तीर्थ महाराज जी ने और इसके बाद में हमारे पद्मनाभ महाराज जी ने वर्णन किया। मैं थोड़े में संक्षेप रूप में बतला रहा हूँ। बंगला में हमारे तीर्थ महाराज जी ने बंगला में बतलाया, हिंदी में कोई नहीं बोला, इसलिए हिंदी में थोड़ा सा बोलेंगे। प्राचीन काल में चार वैष्णव संप्रदाय हैं, श्री ब्रह्मा, रुद्र और सनक। श्री माने लक्ष्मी जी, जो भगवान की सेवा करती हैं, नारायण के रूप में सेवा करती हैं, उस संप्रदाय में कलयुग में रामानुजा ब्रह्मा जी हम लोगों के संप्रदाय के आदि गुरु हैं। कृष्ण ने उनको कृष्ण मंत्र और काम गायत्री भी दी थी और कृष्ण लीला के कुछ पुष्टि कारण भी हैं, इसलिए वो हमारे संप्रदाय के गुरु थे। उन्हीं के धारा में मध्वाचार्य हैं। रुद्र माने शंकर जी वैष्णवानंद यथासंभव वो वैष्णव हैं, उनकी धारा में कलयुग में हुए निम्बादित्य
विष्णु स्वामी
विष्णुदत्त और उन्हीं के धारा में वल्लभाचार्य जी हुए और सनक संप्रदाय सनक सनंदन सनातन वे लोग पूर्ण वैष्णव हैं। पहले अब कुछ ब्रह्मवादी थे, पीछे भगवान की कृपा से वे लोग परम वैष्णव हुए। उन लोगों ने जो संप्रदाय चलाया उस संप्रदाय के धारा में कौन है?
निम्बादित्य
जी हैं। ये चार संप्रदाय हैं। चैतन्य महाप्रभु जी दक्षिण भारत में भ्रमण करते समय सब जगह गए, सब मंदिरों में कीर्तन किया, किंतु जब गए उडुपी में तो उनका बाल गोपाल रूप देखा मध्वाचार्य जी के द्वारा प्रकाशित और उनके विचारों में देखा प्रकारांतर रूप में वे अचिंत भेदाभेद को स्वीकार करते हैं। विशेष करके यदि भगवान के साथ जीव का भेद नहीं रहा तो भक्ति लुप्त हो जाएगी, भागवत ग्रंथ इत्यादि अप्रमाणित हो जाएंगे। इसलिए भगवान के साथ में जीवों का भेद होना अत्यंत आवश्यक है, तब वो भगवान की आराधना कर सकते हैं। इसलिए विशेष करके मध्वाचार्य ने कृष्ण का स्वरूप जो है उसको स्वीकार किया। किसी भी संप्रदाय में कृष्ण का स्वरूप की आराधना नहीं, रामानुज में भी नहीं है, विष्णु स्वामी में भी शायद नहीं है और लोगों में नहीं है, किंतु और ये यशोदा नंदन कृष्ण दधि मंथन करते हुए और स्वयं प्रकट होकर उनके पास में आए मध्वाचार्य ने शिकार किया। इसलिए चैतन्य महाप्रभु जी ने मध्व संप्रदाय को स्वीकार किया। केवल वही नहीं, मध्वाचार्य के संप्रदाय में हमारे माधवेंद्रपुरी पाद जी हुए, ये उत्तरारी मठ के थे, उन लोग संन्यास नहीं देना चाहते थे उत्तर के लोगों को, किंतु उन्होंने संन्यास लिया माधवेंद्रपुरी पाद जो हमारे भक्ति कल्प तरु के प्रथम अंकुर कहे जाते हैं और उसी संप्रदाय में हमारे अद्वैताचार्य जी भी पुंडरीक विद्यानिधि अद्वैताचार्य और सब जितने हमारे आचार्य हुए हैं नित्यानंद प्रभु सभी लोग इसी संप्रदाय में हैं। इसलिए हम लोग भी इसी को स्वीकार करते हैं। भक्ति विनोद ठाकुर जी ने कहा जो इसको स्वीकार नहीं करते हैं महाप्रभु को स्वयं संप्रदाय प्रचल करता मानते हैं, वे कली के चर हैं। कृष्ण ने कोई संप्रदाय नहीं चलाया, रामचंद्र जी ने संप्रदाय नहीं चलाया, तो महाप्रभु संप्रदाय किसने लिए? उनका कार्य नहीं है, वो तो रसा स्वादन के लिए जगत में आए। इसलिए मध्वाचार्य जी वायुदेव हनुमान और भीम के अवतार भी कहे जाते हैं। वैसे बलवान भी थे, किस प्रकार नौका को ठेल दिया तो नौका सर सर निकल गई और इतने बड़े भारी ठाकुर को कंधे पर रख करके द्वादश स्तोत्र पारायण स्तोत्र करते हुए
वहां पर लाया। शरीर से भी बड़े बलवान थे, भीम जैसे, भाई जैसे, और वैसे ही उन्होंने वैष्णव धर्म का प्रचार किया, मायावाद का खंडन किया, और बाकी तो सब लोगों ने कहा है। आज यहीं पर अपना वक्तव्य समाप्त करता हूँ। कल एकादशी है, तुम्हारो एकादशी, हम लोग मथुरा की परिक्रमा करेंगे। वी विल डू परिक्रमा ऑफ मथुरा तुम्हारो,
कंकाली देवी भूतेश्वर जन्म,
और उसमें कंकाली देवी
भूतेश्वर
जो कृष्ण के कंस के हाथों से छूट करके अष्ट पूजा हो करके चली गई, वही कंकाली देवी
भूतेश्वर।
कंकाली माने क्या?
कंस की काली
कंकाली। तो वहां जाएंगे और उसके बाद में भूतेश्वर जाएंगे,
जन्मभूमि
भूतेश्वर में, भूतेश्वर महादेव परिक्रमा में, जो भूतेश्वर का महादेव नहीं कर का दर्शन नहीं करेगा, रंगेश्वर, भूतेश्वर,
सिंपलेश्वर,
गोकर्णेश्वर, इनका चारों का नहीं करेगा तो परिक्रमा शुद्ध नहीं होती है। वी विल हैव टू डू परिक्रमा ऑफ ऑल फोर। और वहां से जन्मस्थली, और जन्मस्थली से महाविद्या, जहां पर कि नंद बाबा को अजगर सर्प ने पकड़ा था, कृष्ण ने उसको उद्धार कर दिया। इन सब स्थानों में जाएंगे, हाँ वो जन्म स्थान में भी जाएंगे, इस तरह से परिक्रमा
करेंगे
अप टू, स्पेशली अप टू विश्राम घाट, बिकॉज फ्रॉम विश्राम घाट टू हियर वी हैव डन, बट इफ एनी वन वांट्स दे कैन गो और भी जा सकते हैं। बस अब एक कीर्तन कर दो,
Hare Krishna. We want to welcome all the devotees who have traveled from all parts of the world to attend Sri Vrajabandha Parikrama under the guidance of Sri Gurudev and all senior Vaishnavas. We request you to register as soon as is possible. There is one office there under the guidance of Shama Sundar Prabhu and one of the devotees, Tilak Rosh Prabhu from Germany is here. Already we started Tilak Rosh Prabhu. You can go there. All can pick up their forms there and read the instructions and make sure you get registered before the 6th. 6th morning, everyone is expected to arrive in Vrindavan. We will direct you to your please go there after class and pick up your forms and register as soon as possible. Hare Krishna.
Hare Krishna. Hare Krishna. Hare Krishna.